exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। আর শুরুতে থাকছে একটি চমৎকার খবর, যেটা আগের বারও দেওয়া হয়েছিল, আজকে আবারও জানিয়ে দিচ্ছি। কুয়াশায় চলছে স্ক্রিপ্ট পাঠানোর প্রতিযোগিতা, অর্থাৎ কুয়াশায় আপনি স্ক্রিপ্ট লিখে পাঠাতে পারেন। যারা কুয়াশায় চান যে আপনাদের লেখা গল্পটি প্রচার হোক, তারা পাঠাতে পারেন। আমি জানিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি, কোথায় পাঠাবেন। এবং তার আগে একটু বলে দেই যে কত শব্দের মধ্যে লিখতে হবে, কি করে লিখতে হবে ছোট্ট করে। আর কমপক্ষে 7500 words, 7500 words মিনিমাম লিখতে হবে, এবং বর্ণনা সংলাপ আলাদা আলাদা করে লিখতে হবে। আর পাঠাতে হবে যে ঠিকানায়, সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটি লিখে নিন, ইমেল অ্যাড্রেস হচ্ছে kuasha89.2, আমি আবার বলছি kuasha89.2@gmail.com, kuasha89.2@gmail.com, এই ঠিকানায় পাঠিয়ে দেবেন, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। স্ক্রিপ্ট পাঠানোর বা স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তাদের জন্য যে পুরস্কারটি রয়েছে, সেটা হচ্ছে প্রথম পুরস্কারটি হচ্ছে যে কুয়াশায় তার লেখা গল্পটি প্রচার করা হবে, এবং সাথে অন্যান্য পুরস্কার আছে, এবং আরেকটা বাড়তি পুরস্কার, সেটা অবশ্য নির্ভর করছে আপনাদের ক্ষমতার উপর, অর্থাৎ আপনাদের যোগ্যতার উপর, যে আপনারা যদি অভিনয় করতে পারেন বা অভিনয় করতে চান, আপনাকেও কুয়াশায় অভিনয় করবার সুযোগ দেওয়া হবে আপনারই লেখা গল্পে। এই ছিল খবরটি, এই খবর আরো জানবেন অন্যান্য আয়োজন থেকেও জানবেন। আমি আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিপ্ট পাঠাবেন kuasha89.2@gmail.com এই ঠিকানায়। আর এখন সময় হয়ে গেছে কুয়াশা এক্স ফাইল তে যাবার। আসুন তাহলে আজকের কুয়াশার এক্স ফাইল শুরু করি। আজকের কুয়াশার এক্স ফাইলের নাম দ্য মার্ডার অফ ট্যামি রি। আজকের কুয়াশার এক্স ফাইল দ্য মার্ডার অফ ট্যামি রি শেষ করে ফিরছি, তারপরে শুনবো কুয়াশার আরেকটি গল্প। সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন, আপনাদের সঙ্গে আছে আমি আরজে শর্মিন, আর আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে। পিয়ারে সাউথ ডেকোটা। ট্যামি রি আর ব্র্যাডরির বিয়ে হয়েছে 14 বছর আগে। তাদের একমাত্র মেয়ে হ্যালিকে নিয়ে খুব সুখে ছিল তারা। ট্যামি রি ছিল খুব ভালো মনের একজন মানুষ। ব্র্যাডরিকে বিয়ে করা নিয়ে সে খুব এক্সাইটেড ছিল, অনেক আগে থেকে সে তাকে পছন্দ করত। তারপর শুরু হয় তাদের সম্পর্ক। এই সম্পর্ক বিয়েতে পরিণত হতে দেওয়াটাই ছিল তার জন্য অনেক বড় একটা পাওয়া। বিয়ের কয়েক বছরের মধ্যে তাদের ঘরে ছোট্ট একটা মেয়ে জন্ম নেয়। তারা মেয়ের নাম রাখে হ্যালি, আর এটাও ছিল ট্যামির জন্য অনেক বড় একটা পাওয়া। মেয়েকে সে খুব ভালোবাসত, সারাদিন মেয়ের সাথে সময় কাটাত। মেয়ে হ্যালির সাথে তার সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর মতো। ট্যামির স্বামী ব্র্যাডরি ওয়ালমার্টে ম্যানেজার হিসেবে চাকরি পাওয়ার কারণে তারা সাউথ ডেকোটাতে এসে থাকতে শুরু করে। এরপর থেকে সবকিছু যেন কেমন বদলে যেতে শুরু করে। ব্র্যাড সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকত। ব্র্যাড অনেক আগে থেকে ওয়ার্কহোলিক, যে কিনা সারাদিন শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এদিকে ট্যামি কোনো চাকরি করত না, দিনের পুরোটা সময় তাকে বাসায় বসে কাটাতে হতো, আর তাদের একমাত্র মেয়ে ব্যস্ত থাকত স্কুল আর পড়াশোনা নিয়ে। নিজের বাড়িতে কিছুটা নিঃসঙ্গতা অনুভব করতে থাকে ট্যামিরি। ব্র্যাড কাজের ফাঁকে খুব একটা সময় দিতে পারে না তাকে, কিন্তু এতে কারো কিছুই করার ছিল না। আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। পিয়ারেতে প্রায় 2 বছর থাকার পর একদিন তাদের মেয়ে হ্যালি স্কুল থেকে আসার পর দেখে তার বাবা মা দুজনেই ড্রয়িং রুমে বসে আছে। সে কিছুটা অবাক হয়, তার এই সময় তার বাবার বাসায় থাকার কথা না। তার মা তাকে ডেকে নিয়ে বলে তার সাথে জরুরি কিছু কথা আছে। আর ঠিক তখনই তারা তাদের মেয়ে হ্যালিকে জানায় যে তারা ডিভোর্স দিচ্ছে, কিছুদিন পরেই তারা আলাদা হয়ে যাবে। হ্যালি এটা শুনে খুব অবাক হয়, কারণ তারা অনেক সুখী একটা পরিবার ছিল। সে তার বাবা মা দুজনকে সমানভাবে ভালোবাসত, তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। শুরুতে হ্যালি তাদের কথা মেনে না নিলেও কিছুদিন পর নিজেকে বুঝিয়ে ফেলে যে এমনটা হতেই পারে। তার মা ট্যামিও তাকে বোঝায় যে ডিভোর্সটা খুব বড় কোনো বিষয় না। আজই ফেব্রুয়ারি 2006 সাল। অন্য সব দিনের মতো সেদিনও ব্র্যাড তার মেয়ে হ্যালিকে ঘুম থেকে উঠায় স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ঘুম থেকে উঠে হ্যালি রান্নাঘরে গিয়ে দেখে তার বাবা সকালে নাস্তা বানাচ্ছে। সে তার বাবাকে জিজ্ঞেস করে তার মা কোথায়। তার বাবা কিছু বলে না। হ্যালি তার মায়ের রুমে যায় মাকে খুঁজছে, কিন্তু সেখানেও কেউ নেই। এবার সে তাদের গ্যারেজে যায়, তার মায়ের গাড়ি যেখানে রাখা আছে সেখানে দেখতে তার মা আছে কিনা। সে দেখে ট্যামির কালো রঙের ডজ গাড়িটা গ্যারেজেই রাখা আছে। হ্যালি আবারও তার বাবাকে জিজ্ঞেস করে তার মা কোথায়। ব্র্যাড তাকে বলে তার মা হয়তো রাতে তার বয়ফ্রেন্ডের বাসায় ছিল, সেখান থেকে আর বাসায় ফিরেনি। এটা শুনে হ্যালি আর কিছু বলে না, সে নাস্তা না করেই তার স্কুলে চলে যায়। একই দিনে সকাল 10:30 দিকে পিয়ারে সাউথ ডেকোটার পুলিশ ডিপার্টমেন্ট একটা মিসিং পার্সনের রিপোর্ট পায়। ব্রায়ান ক্লার্ক নামের একজন পুলিশ ডিপার্টমেন্টে ফোন দিয়ে এই নিখোঁজ সংবাদটা পুলিশকে জানায়। পুলিশ তাকে সেই নিখোঁজ মানুষটার নাম জিজ্ঞেস করলে সে বলে ট্যামি রি। ব্রায়ান ক্লার্ক একটা লোকাল স্টোর কে মার্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ট্যামি রি খুব অল্প কিছুদিন হয় সেখানে চাকরি নিয়েছে। সেদিন তার কাজে আসার কথা 10:00, কিন্তু 10:30 বেজে যায় সে আসে না। তাই তার দেরি দেখে ব্রায়ান ক্লার্ক পুলিশকে ফোন দেয়। ব্যাপারটা পুলিশের কাছে খুব অদ্ভুত লাগে, কারণ একটা মানুষ অফিসে একটু দেরি করে যেতেই পারে, এর জন্য পুলিশকে ফোন দেওয়াটা একটু বাড়াবাড়ি। তাই পুলিশ তাকে জিজ্ঞেস করে সে কেন মনে করছে ট্যামি নিখোঁজ হয়েছে। তখন সে পুলিশকে জানায় যে তার সাথে ট্যামিরির একটা সম্পর্ক আছে, আর কিছুদিন আগে সম্পর্কের কথা তার স্বামী জেনে যায়। তাই তার ভয় হচ্ছে, মনে হচ্ছে হয়তো তার স্বামী তার সাথে কিছু একটা করেছে বা তাকে আটকে রেখেছে। পুলিশ তাকে স্টেশনে এসে একটা অফিসিয়াল রিপোর্ট ফাইল করতে বলে। ব্রায়ান ক্লার্ক অফিসিয়াল রিপোর্ট করার পর পুলিশ ট্যামিরির স্বামী ব্র্যাডির সাথে কথা বলে। ব্র্যাড তাদের জানায় গত রাতের পর থেকে সে আর ট্যামিকে কোথাও দেখেনি। ব্র্যাড ভেবেছিল ট্যামি হয়তো রাতে তার বয়ফ্রেন্ড ব্রায়ানের বাসায় ছিল। পুলিশ তার কাছ থেকে তাদের বাড়ির তল্লাশি চালানোর অনুমতি চাইলে সে তাদের অনুমতি দেয়। পুলিশ পুরো বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু পায়নি। একদম শেষে বাড়ির গ্যারেজে গিয়ে ট্যামিরের গাড়ির পাশে তারা খুব অল্প রক্তের দাগ দেখতে পায়। আরো লক্ষ্য করে দেখে সেটা শুধু রক্তের দাগই না, বরং কিছুক্ষণ পরপর ফোটা ফোটা করে রক্ত নিচে পড়ছে। পুলিশ ট্যামিরির গাড়ি খুলতেই সেখান থেকে ব্লিচের কড়া গন্ধ নাকে আসতে থাকে। ট্যামিরি আর ব্র্যাডরির মেয়ে হ্যালিরি তখন স্কুলে ক্লাস করছে, কিছুতেই সে পড়ায় মন দিতে পারছে না। বারবার চিন্তা হচ্ছে তার মা কোথায় আছে। কিছুক্ষণ পরে তাকে ক্লাস থেকে ডেকে নেওয়া হয় অফিস রুমে। সেখানে গিয়ে দেখে একজন পুলিশ অফিসার তার জন্য অপেক্ষা করছে। সে কিছুই বুঝতে পারে না। পুলিশ অফিসার তার সাথে খুব সুন্দর করে কথা বলে আর তাকে জানায় সে তাকে কিছু প্রশ্ন করতে চায়। পুলিশ তাকে জিজ্ঞেস করে সে কখন জানতে পেরেছে তার বাবা মা ডিভোর্স নিচ্ছে। হ্যালি জানায় সে কিছুদিন আগে জানতে পেরেছে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে কেন ডিভোর্স নিচ্ছে, এই ব্যাপারে সে কিছু জানে নাকি। সে বলে তার বাবা বলেছে তার মা নাকি আর তাকে ভালোবাসে না, এই জন্য তারা ডিভোর্স নিচ্ছে। তারপর পুলিশ তাকে জিজ্ঞেস করে তার বাবা মা ঝগড়া করত কিনা, কিংবা তার বাবা তার মাকে কোনো শারীরিক নির্যাতন করত কিনা। হ্যালি জানে এরকম কিছুই সে কখনো দেখেনি। তাদের পরিবারটা খুব সুখের ছিল, তার মা বাবা সবসময় অনেক হাসি খুশি থাকত। নিখোঁজ সংবাদ পাওয়ার 3 ঘন্টা পর পুলিশ ব্র্যাডরিকে পুলিশ স্টেশনে ডাকিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। এর মধ্যে পুলিশ ট্যামিরির পরিবারের আর বন্ধু বান্ধবদের ফোন দিয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না। ব্র্যাড পুলিশ স্টেশনে আসতে লেফটেন্যান্ট ডেজা ব্রিজ তাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ তাকে জিজ্ঞেস করে ট্যামির গাড়ি থেকে তারা রক্ত পড়তে দেখেছে, এই বিষয়ে সে কিছু জানে কিনা। সে বলে সে কিছুই জানে না। পুলিশ তাকে এটাও জিজ্ঞেস করে ট্যামির গাড়ি থেকে এত কড়া ব্লিচের গন্ধ কেন আসছে। ব্র্যাড এবারও বলে সে কিছুই জানে না। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ব্র্যাড জানায় ট্যামি নিখোঁজ হওয়ার আগের রাতে সে অফিস থেকে বাসায় ফিরেছে 10:30। বাড়িতে ঢুকে সে ট্যামিকে দেখেনি। কিছুক্ষণ পর সে জানালা দিয়ে দেখে ট্যামি তার কালো গাড়ি গ্যারেজে পার্ক করে অন্য একটা গাড়িতে উঠে কোথায় যেন চলে যায়। তখন ব্র্যাডের একটু সন্দেহ হয়। সে তাড়াতাড়ি করে ট্যামির গাড়িতে উঠে সেটা নিয়ে ট্যামিকে ফলো করতে থাকে। মাঝপথে তার গাড়ি নষ্ট হয়ে যায়। তখন গাড়ি থামালে তাকে সাউথ ডেকোটা হাইওয়ে পেট্রোলের পুলিশ ধরে। তারা ব্র্যাডকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য মাঝপথে গাড়ি থামায়। লেফটেন্যান্ট ডেজা ব্রিজ সাউথ ডেকোটা হাইওয়ে পেট্রোলকে জিজ্ঞেস করলে তারা জানায় ব্র্যাডের ঘটনা সত্যি। ব্র্যাড জানায় এরপর সে ট্যামির রাস্তা হারিয়ে ফেলে, তাই সে আর রাস্তায় রাস্তায় না ঘুরে তার বাসায় চলে আসে। ট্যামির গাড়ি গ্যারেজে রেখে দেওয়ার পর সে আর গ্যারেজে যায়নি। সে জানেও না তার গাড়িতে রক্ত কোথা থেকে এসেছে। কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু পরদিন সকালে পুলিশ তাকে মার্ডারের সন্দেহে অ্যারেস্ট করে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই ফরেন্সিক ডিপার্টমেন্ট আসে তার বাড়িতে ব্লাড স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাওয়ার জন্য। ফরেন্সিক ডিপার্টমেন্ট ট্যামিরির গাড়িতে আরো অনেক জায়গায় রক্তের দাগ দেখতে পায়, কিন্তু বাড়ির ভেতরের গল্প একেবারে ভিন্ন। বাড়ির ভেতরে সবকিছু একদম সাজানো গোছানো আর খুব পরিষ্কার করে রাখা। যে বাড়ির গৃহিণী কিছুদিন ধরে নিখোঁজ, সেই বাড়ি এতটা গোছানো থাকাটা কিছুটা অস্বাভাবিক। পুলিশের কাছে কোথায় যেন একটা গন্ডগোল লাগতে শুরু করে। তাদের মনে হতে থাকে কি যেন একটা তারা দেখেও দেখছে না।
এখন প্রাণ সরিষার তেলের প্রতিটি এক লিটার ও 500 মিলি বোতলের সাথে একটি আকর্ষণীয় মেলামেন চামচ একদম ফ্রি।
পরদিন সকালে পুলিশ টাইমিরের প্রেমিক ব্রায়ান ক্লার্ককে পুলিশ স্টেশনে ডেকে আনে জিজ্ঞাসাবাদ করার জন্য। ব্রায়ান পুলিশ স্টেশনে তার উকিলকে সাথে করে নিয়ে আসে। সাধারণত যাদের খুনি সন্দেহ করা যায় না তারা প্রথম জিজ্ঞাসাবাদে তাদের উকিলকে নিয়ে আসে না। পুলিশ তাকে জিজ্ঞেস করে তার সাথে ট্যামির শেষ দেখা কবে হয়েছিল, কখন আর কোথায় হয়েছিল। ব্রায়ান পুলিশকে জানায় যেদিন ট্যামি নিখোঁজ হয় তার আগের দিন দুপুরে তারা একসাথে ঘুরতে গিয়েছিল। সেখানে তারা অনেকক্ষণ থাকে, ভালো কিছু সময় কাটায়। এরপর সে তার নিজ বাসায় চলে আসে আর ট্যামি ফিরে যায় তার বাড়িতে। এরপর তাদের আর কোনো যোগাযোগ হয়নি। পুলিশ তাকে জিজ্ঞেস করে এমন কেউ আছে নাকি যে তার এই ঘটনার সত্যতা প্রমাণ করতে পারবে। ব্রায়ান জানায় সে বিবাহিত, ট্যামির সাথে একটা তার পরকীয়ার সম্পর্ক, তাই সেই সম্পর্কের কথা কাউকে জানায়নি। এমনকি ট্যামিকেও নিষেধ করেছিল কাউকে না জানাতে। ফরেন্সিক টেস্টের রেজাল্ট আসার পর দেখা যায় গ্যারেজ থেকে পাওয়া ব্লাড স্যাম্পলের সাথে ট্যামির ডিএনএ ম্যাচ করে। তার মানে গাড়িতে পাওয়া সেই রক্ত ট্যামির, আর এটাই প্রমাণ করে যে ট্যামির এখন মৃত। পুলিশ একটা বড় টাস্ক ফোর্স বানায় ট্যামির লাশ খুঁজে বের করবার জন্য। পুলিশের এই পুরো টিমে কিছু হেলিকপ্টারও ছিল যেন লাশ খুঁজে পেতে সুবিধা হয়। সারাদিন পুরো শহরে খোঁজার পর দুপুরের দিকে পুলিশ একটা হেলিকপ্টার থেকে ওয়াহু ড্যামে কিছু একটা দেখতে পায়। সেটা আর কিছু না, একটা লাশ। শহর থেকে দূরে একটা খোলা পরিত্যক্ত জায়গায় যেখানে ঘাস আর বড় বড় গাছে ঢেকে আছে সব, সেখানে পুলিশ একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখে। আর সেটা আর কেউ না, ট্যামিরের লাশ। লাশের গায়ে অনেক ছুরিকাঘাতের দাগ, দেখি বোঝা যাচ্ছে যে খুন করেছে। সে খুব রাগ আর ক্ষোভ নিয়ে ছুরি মেরেছে ট্যামির সারা শরীরে। ময়না তদন্তে দেখা যায় ট্যামির গায়ে মোট 53 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। তার হাতেও কিছুটা ছুরির কাটা দাগ দেখা যায়, যেটা দেখে বোঝা যাচ্ছিল যে তাকে মারার সময় সে কয়েকবার ছুরি তার হাতে নিয়ে ধরেছিল, কিন্তু খুনি আবার সেটা কেড়ে নেয়। কিন্তু তার শরীর থেকে খুনির কোনো ব্লাড স্যাম্পল বা ডিএনএ পাওয়া যায়নি। পুলিশ ব্রায়ান ক্লার্কের স্ত্রীকে জিজ্ঞেস করে যেই রাতে ট্যামির খুন হয়েছিল সেই রাতে ব্রায়ান কোথায় ছিল। তার স্ত্রী জানে সেই রাতে ব্রায়ান তার সাথে তার বাসায় ছিল। অন্যদিকে ব্র্যাডরি এখনো কারাগারে বন্দী। এভাবে কেটে যায় এক মাস। চলতে থাকে ইনভেস্টিগেশন। ট্যামির খুন হওয়ার এক মাস পর পুলিশের কাছে একটা চিঠি আসে যেটা পুরো কেসটাকে আরো ভয়ানক করে তোলে। চিঠিটাতে কোনো নাম ছিল না, কিন্তু চিঠির ভেতরে সে জানায় যে সে ব্রায়ান ক্লার্কের কাজিন। একদিন ব্রায়ান তার সাথে দেখা করতে এসে অনেক ড্রিঙ্ক করে, তারপর যখন মাতাল হয় তখন সে তাকে বলে সেদিন রাতে কিভাবে সে ট্যামিরিকে খুন করেছিল। শুধু তাই না, চিঠিতে খুনের বর্ণনা খুব সূক্ষ্মভাবে ডিটেইলে লেখা ছিল। তার মধ্যে কয়েকটা জিনিস ব্রায়ানের কথার সাথে মিলে যায়, যেমন আগের দিন তারা দুপুরবেলা একসাথে ঘুরতে গিয়েছিল, সেদিন কোন মোটেলে ছিল সেই মোটেলের নামটাও মিলে যায়, ট্যামিরির গাড়ির বর্ণনা মিলে যায়। সবকিছু মিলিয়ে পুলিশ একটা ধাঁধায় পড়ে যায়। চিঠিতে লেখা সেদিন দুপুরে ট্যামিরি তার বয়ফ্রেন্ড ব্রায়ান ক্লার্কের সাথে ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে সে বলে সে আর তার সাথে সম্পর্ক রাখতে চায় না। তখন নাকি ব্রায়ান উত্তেজিত হয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। চিঠিতে এটাও লেখা ছিল ট্যামিকে ধর্ষণ করার সময় ট্যামির রেক্টাম এরিয়ার একটা জায়গা কেটে যায়। পুলিশ ময়না তদন্ত করে এমন কোন রিপোর্ট পায়নি, তাই পুলিশ আবার ট্যামিরির মৃতদেহ ময়না তদন্ত করতে বলে। এবার তদন্তের রিপোর্ট আসার পর দেখা যায় যে আসলেই ট্যামির রেক্টাম এরিয়াতে একটা কাটা দাগ আছে, অর্থাৎ এই চিঠিতে যা লেখা আছে তা সব সত্যি। পুলিশ আবার ব্রায়ান ক্লার্কের বাড়িতে যায়। তার স্ত্রী বলেছিল ট্যামি খুন হওয়ার রাতে সে নাকি তার সাথেই ছিল। এবার পুলিশ তাকে আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করে এবং এবারও সে একই উত্তর দেয়। শুরুতে ব্র্যাডজি পুলিশকে বলেছিল তার স্ত্রীর সাথে কার সম্পর্ক আছে সেটা সে জানে না। পুলিশ এবার তার কথার সত্যতা যাচাই করার জন্য আবার তার বাড়ির তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ ব্র্যাডের ড্রয়ার থেকে একটা রেকর্ডার খুঁজে পায় যেখানে ট্যামি রি আর ব্রায়ান ক্লার্কের ফোন আলাপ রেকর্ড করা ছিল। ব্র্যাডের রেকর্ডারটা ট্যামির গাড়িতে লুকিয়ে রেখেছিল তার সব কথা রেকর্ড করার জন্য। আর ফোনে যেহেতু ট্যামি ব্রায়ানের নাম বেশ কয়েকবার বলেছে তার মানে ব্র্যাড অবশ্যই জানে তার স্ট্রিট প্রেমিককে, তার মানে সে পুলিশকে মিথ্যে কথা বলেছে। এমন হতে পারে যে ব্র্যাড নিজেই কোনো চালাকি করে পুলিশের কাছে সে বেনামে চিঠিটা পাঠিয়েছে। পুলিশ যেদিন চিঠিটা পায় তার আগের দিন ব্র্যাডের সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনে একজন এসেছিল, সেটা হচ্ছে তার যমজ ভাই ব্রেট। পুলিশের তথ্য পাওয়ার সাথে সাথে চলে যায় ব্রেটের বাড়িতে তল্লাশি চালানোর জন্য, কারণ চিঠি পাওয়ার আগের দিন সে কারাগারে গিয়েছিল ব্র্যাডের সাথে দেখা করার জন্য এবং তারপর সেখানে ব্র্যাড তাকে বলে দেয় কিভাবে চিঠি লিখতে হবে আর সেটাতে কি কি লিখতে হবে। পুলিশ ব্রেটের গাড়িতে তল্লাশি চালিয়ে সেখানে একটা হলুদ রঙের নোটপ্যাড খুঁজে পায়। সেই নোটপ্যাডে পুলিশের কাছে আসা সেই বেনামি চিঠির কিছু অংশও লেখা ছিল। পুলিশ তাকে এটার কথা জিজ্ঞেস করলে সে বলে তার ভাই ব্র্যাড তাকে এটা পড়তে বলেছে। এখন এটাই প্রমাণ করে যে ট্যামি রির প্রেমিক ব্রায়ান ক্লার্ক নির্দোষ। পুলিশ এবার আবার ব্র্যাড রিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তারা তার যমজ ভাইয়ের সাথে সাজানো খেলাটা ধরে ফেলার কথা বলে। তখন ব্র্যাড রি আর কোনো উপায় না পেয়ে পুলিশকে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। সে জানায় সে নিজে হাতে তার স্ত্রী ট্যামি রিকে খুন করেছে তার নিজ ঘর, মেয়েকে কড়া ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল যেন সে কিছু টের না পায়। পাশের রুমে ঘুমিয়ে পড়লে ব্র্যাড রি আক্রমণ করে ট্যামি রিকে, তাকে ছেড়ে যাওয়া আর পরকে প্রেম করার ক্ষোভ একে একে শোধ করে সে। ট্যামি রিকে হত্যা করার পর তার রুমের বিছানার চাদর সহ যেখানে যেখানে রক্ত লেগেছিল সে সব আর তার সাথে ট্যামি রির লাশ নিয়ে ফেলে দিয়ে আসে। পুলিশ সেখান থেকে এগুলি পরে উদ্ধার করে নিয়ে আসে। সেই চাদর থেকে পাওয়া রক্ত আর ছুরিতে থাকা আঙুলের ছাপ প্রমাণ করে দেয় যে ব্র্যাড রি আসলে খুনি। সুপ্রিম কোর্ট ব্র্যাড রিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যত চেষ্টাই করুক না কেন একজন অপরাধীকে তার শাস্তি পেতেই হয়, সত্য কখনোই লুকোনো থাকে না। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার সত্য ঘটনা যার নাম দ্য মার্ডার অফ ট্যামি রি। আর এখন শুরু হয়ে যাচ্ছে কুয়াশার আরেকটি গল্প, আরেকটি কাহিনী। আজকের কাহিনীটি আপনাদের জন্য লিখেছেন নিতুল, অর্থাৎ আমাদের আরজি নিতুল। আর এখন শুনলেন গল্পের প্রথম পর্ব। আপনি শুনছেন কুয়াশা, আর যে শারমিন আছি আপনার সাথে, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। শীতের ঠিক আগের এই সময়টা পাহাড়ে এই পথটা কেমন যেন শান্ত হয়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে কেমন এক নিস্তব্ধতা ছেয়ে যায় বিষণ্ণতা হয়ে। এবারে যে খুব জমিয়ে ঠান্ডা পড়বে সেটা এই নভেম্বর মাসে বেশ টের পাওয়া যাচ্ছে। সূর্যটা টুক করে ডুবে গেলেই অন্ধকারের সাথে সাথে রহস্যময় কুয়াশা নামে। ঘোলাটে আবছায় দূর থেকে আসা গাড়ির হেডলাইট ভেদ করে সামনের কিছু স্পষ্ট দেখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। মিরিক থেকে দার্জিলিং এর এই পথের পাহাড়ি খাদটা বেশ গভীর। এটার একটা বাইপাস রাস্তা থাকলেও শর্টকাটের জন্য অনেকে এই পথটা ব্যবহার করে থাকে। আর্মি থেকে সন্ধ্যার পর এই রাস্তাটা ব্যবহার করতে মানা করে দেয়া হয়। তারপরেও এই পথে অনেকেই খানিকটা রোমাঞ্চের স্বাদ নিয়ে নেয়। প্রফেসর মামুনুর রশিদের আজ 55তম জন্মদিন। পেশায় কার্ডিও সার্জন, নিজের জন্মদিন সেলিব্রেট করতে একমাত্র মেয়ে ত্রৈকি নিয়ে এসেছেন দার্জিলিং এ। সেই ফাইনাল ইয়ারের স্টাডি ট্যুরে প্রথমে এখানে আসা হয়, তখন থেকে পাহাড়ের নেশা তাকে পেয়ে বসে। ত্রৈ দার্জিলিং সিটি মেলে ঘুরছে, জিপ নিয়ে সে কোনোভাবেই বাবাকে ড্রাইভ করতে দেবে না। এই সুযোগটাই কাজে লাগাল। পরিচিত ড্রাইভার শেরু গোর্খার কাছ থেকে জিপের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। সে আঁকা বাঁকা চিরচেনা পথ, পাহাড়ের সরু বাঁকে চা বাগান, গাড়িতে বেজে চলছে লেড জেপলিনের প্রিয় গান স্টেয়ারওয়ে টু হেভেন। হঠাৎ করেই দূর থেকে একটা তীক্ষ্ণ আলো এসে পড়ল তার চোখে। সেই খাতটার হাতেই গাড়িতে নিয়ন্ত্রণ হারাল। মামুনুর রশিদ দক্ষ হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলেন। 200 ফুট খায়ে গাড়িটা ডিগ বাজি খেয়ে পড়তে লাগল। মেবি টুয়ার্ডস দ্য স্টেয়ারওয়ে টু হেভেন।
স্যার, ডেড বডি পুরোপুরি ঝলসে গেছে, আমি কি পোস্টমর্টমে পাঠিয়ে দিব?
কত বছর ধরে আছো পুলিশে?
স্যার, 10 বছর।
ডেড বডি আইডেন্টিফিকেশনের আগে পোস্টমর্টমে পাঠাতে দেখেছো কখনো?
না, মানে স্যার না, দেখিনি।
তাহলে এই অবান্তর প্রশ্নটা করা মানে কি?
সরি স্যার।
ডেড বডি আইডেন্টিফিকেশনের জন্য কয়জন এসেছে?
স্যার, একজন মহিলা, আর একটা লোক, আর একটা মেয়ে।
আচ্ছা ঠিক আছে, চলো আইডেন্টিফিকেশন শেষ করে পোস্টমর্টমে পাঠাবে।
ওকে স্যার।
আপনাদের মধ্য থেকে উনি কার রিলেটিভ?
উনি আমার বাবা।
ও, আই এম সরি, লাশটা চেনা যাচ্ছে না একদম। আপনি?
উনি আমার বাবা। কাল বাবার জন্মদিন ছিল। ওনার হাতের রোলেক্স ঘড়িটা আমি গতকালই গিফট করেছিলাম। বাবার পুরো দেহটা ঝলসে গেছে, কিন্তু এই ঘড়িটা এখনো বোঝা যাচ্ছে। বাবার গায়ের একটা গন্ধ আছে, এটা আমার চিরচেনা।
মিস, আই এম ভেরি ভেরি সরি।
আমার নাম ত্রয়ী রশিদ।
আপনি ওপারের?
জি, আমি ঢাকা থেকে এসেছি।
কোনো মিসিং রিপোর্ট করেছিলেন থানায়?
না, সে সুযোগ হয়নি। তার আগে খবরটা পাই। এই জিপটা বাবার অনেক পুরনো লোক শেরু গোর্খার। বাবা দার্জিলিং এ আসলেই এই জিপটা চালাত। ওই আমাকে খবরটা দেয়।
আপনাকে একটা ফর্ম দিচ্ছি, এটা পূরণ করে দিতে হবে। যেহেতু এটা অ্যাক্সিডেন্ট, তাই ওনার পোস্টমর্টম করতে হবে, আর ওনার পাসপোর্টের কপিটা লাগবে।
ইয়েস অফিসার, আই নো দ্য রুলস। আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আর আমি পাসপোর্টের কপিটাও নিয়ে এসেছি।
থ্যাংক ইউ।
রুদ্রদত্ত শিলিগুড়ি পুলিশের তুখোর একজন ইনভেস্টিগেটর। এখন পর্যন্ত বেশ কিছু জটিল কেস সমাধান করে রাজ্য সরকারের পুরস্কারও পেয়েছেন। মামুনুর রশিদ উপমহাদেশের প্রখ্যাত কার্ডিও সার্জন। মাসে দুবার কলকাতায় আসতেন কনসালটেন্সি করতে। দক্ষ চালক ছিলেন। বিগত 20 বছর ধরে প্রতি বছরই ছুটিতে মাসখানেকের জন্য দার্জিলিং আসা হয়। এ পথে চালিয়েছেন বহুবার, এমন দুর্ঘটনা খুবই অস্বাভাবিক। গত বছর আর এই বছরের শুরুতে আর 2টো দুর্ঘটনা ঘটে। যে মৃত্যুগুলো আপাত দৃষ্টিতে সবার কাছে স্বাভাবিক মনে হলেও রুদ্রর কাছে তা খটকা লাগার মতো। মামুনুর রশিদ সহ বাকি দুইজনই দক্ষ চালক ছিলেন। আশুতোষ শর্মা সল্টলেকের নামি লয়ার, শিলিগুড়ি থেকে মিরিক যাবার পথে অ্যাক্সিডেন্ট করেন। গাড়িতে ভয়াবহভাবে পড়ে গিয়েছিল। লয়ার সাহেব ছিলেন বিটলসের ফ্যান। তার পরনের টি শার্টে লেট ইট বি গানটার খানিকটা ঝলসে যাওয়া অংশ শুধু অবশিষ্ট ছিল। প্রফেসর আবেই চ্যাটার্জি আলিগড় ইউনিভার্সিটির কেমিস্ট্রির অধ্যাপক, পুরো ইন্ডিয়া রোড ড্রাইভ করেছেন। একইভাবে এই খাদে উল্টে যায় তার গাড়ি। তার ওয়ালেট থেকে পাওয়া যায় রয়্যাল অ্যালবার্ট হল 2001 এর এরিক ক্ল্যাপটনের কনসার্টের একটি লেমিনেটিং করা টিকিটের কিছু অংশ। এই বিখ্যাত ব্যান্ডগুলোর সাথে কি অ্যাক্সিডেন্টগুলোর কোন যোগসূত্র আছে? হিসেবটা বড় জটিল। সেটাই মেলাতে হবে তুখোর ইনভেস্টিগেটর অফিসার রুদ্রদত্তকে।
এই গানের ভেতরে কি যেন একটা আছে, সেই অর্থটা কি? কেন 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 ধরতে পারছি না। কাম লাই উইথ মি অ্যান্ড লাভ মি অ্যান্ড আই উড শিওরলি স্টে। ইজ দ্যাট দ্য লাইন? কাম লাই উইথ মি অ্যান্ড লাভ মি অ্যান্ড আই উড শিওরলি স্টে। ইয়েস ইয়েস, এটাই সেই লাইন। আহ, কি দারুণ গান। ডিপ পার্পল অ্যান্ড দ্য সোলজার অফ ফরচুন। গানের মাঝে লেখা আছে কারো চিরবিদায়। কেমন হতে পারে সেই মৃত্যুটা? ইট শুড বি সামথিং স্পেশাল। কোন একজন যৌবন থেকে মধ্য বয়সে পড়া একা কোন মানুষ ইহ জগতে, যার কেউ নেই, যার মৃত্যুতে শোক প্রকাশের কোনো মানুষ থাকবে না,
তার লাল লাল রক্তে ভেসে যাবে পাহাড়ি রডোডেনড্রন।
আমার সাথে সাথে হও, ভালোবাসা নিয়ে আমিও থাকবো তোমার সাথে। বড় সুন্দর গানের কথা,
তুমি চলে এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম।
Deep Purple, the most influential band ever. Beautiful song with beautiful lyrics.
এই যে সুরের মাঝে লুকিয়ে থাকে মৃত্যু, সেটাকে বলো আমি আর তুমি জানি।
তুমি কি নিশ্চিত কেবল আমরাই জানি, আর কেউ কোনোদিন জানার চেষ্টা করবে না?
করলে অবশ্যই তার পরিণতি হবে কোনো একটা গানের কিছু পঙ্ক্তির মতো।
রাত তখন একটা বাজে, শেখর মেহরার গাড়ির স্পিড 90। পাহাড়ি বাঘটা তাকে দারুণ একটা রোমাঞ্চ দেয়। যুবক বয়সে কমনওয়েলথ গেমসে 200 মিটার হার্ডেলে নিজের দেশের হয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন তিনি। এরপর বেশ তরুণ বয়সে অনূর্ধ্ব-15 জাতীয় দলের অ্যাথলেট কোচ হয়ে যায়। এরপর পেশার প্রয়োজনে শখের খেলাধুলার জগৎ ছেড়ে হয়ে যান পুরো দস্তুর কনসালটেন্ট। আজ তার 38তম জন্মদিন। বিয়ে থা করা হয়নি, গতির সেই সম্মুখ লড়াইয়ে এখন আর অংশ না নিলেও ওল্ড স্কুল রক গানের সাথে তীব্র গতিতে পাহাড়ি বাঁকে গাড়ি চালানো তাকে সে আনন্দ দেয়। সান্দাকফুর এই রাস্তাটায় সে প্রতি মাসে একবার আসে কেবল নিজের আত্মতৃপ্তির জন্য। ডিপ পার্পলের এই গানটা তাকে আনমনা করে দেয় খুব বেশি। হঠাৎ করে দূর থেকে একটা মানুষের অবয়ব শেখরকে গাড়ির গতি ধীর করতে বাধ্য করল। তারপরেও হার্ট ব্রেক করেই থামল তার গাড়ি।
বড় বাঁচা বেঁচে গেলাম, আর একটু হলেই একদম খাদের মধ্যে গাড়ি সহ পড়তাম। কিন্তু এই শীতের রাতে এই লোক রাস্তার মাঝে কি করছে? নিশ্চয়ই বিপদে পড়েছে, দেখি তো ব্যাপারটা কি।
আপনাকে মনে হয় বেশ বিপদে ফেলে দিলাম, আই এম ভেরি সরি।
আপনি এত রাতে এরকম নির্জন জায়গায় কি করছেন?
আমি রিসার্চ করি, একটা কাজে এখানে এসেছিলাম। আমার টিমের ওরা আমাকে খুঁজে না পেয়ে আমাকে রেখেই চলে যায়, ফোন নেই বলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ঘন্টা দুয়েক হলো একটা লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কিন্তু এ পথে খুব একটা গাড়ি চলাচল করে না। দু একটা গাড়ি দেখলাম কিন্তু কেউ থামলো না, ভেবেছিলাম আপনিও বুঝি থামবেন না।
কিন্তু আমার গাড়ি থামলো, তাই তো? আমার সাহসটা কিঞ্চিত বেশি। আপাতত গাড়ির ভেতরে এসে বসুন, ঠান্ডায় জমে গেছেন। এখানে সারারাত থাকলে তো কাল সকালে আপনার টিমকে পুলিশ সহ আসতে হতো আপনার বডি নিতে। আসুন আসুন, ভিতরে আসুন।
বাহ, আপনি বেশ রসিক মানুষ তো, মানুষকে খুব সহজে বিশ্বাস করেন। এমন একটা ঠান্ডার রাতে নির্জন পাহাড়ের বাঁকে অচেনা অজানা অপরিচিত একটা লোককে এভাবে লিফট দিলেন?
দাদা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। নিন নিন এক চুমুক ব্র্যান্ডি খেয়ে নিন, হাত পা কাঁপা কাঁপি বন্ধ হয়ে যাবে। দারুণ কাজ করে এটা। আচ্ছা আপনি কোথায় যাবেন?
এই শিলিগুড়ি।
আমিও ওই পথেই যাচ্ছি, আমার বন্ধুর একটা রেস্ট হাউস আছে, আজ রাতে ওখানেই থাকুন। আমার কাছে ফোন আছে, চাইলে আপনার টিমের কাউকে কল করতে পারেন।
তার আপাতত প্রয়োজন নেই, হলে আমি বলবো আপনাকে। আপনি ওল্ড স্কুল রক ফ্যান,
আপনি কি করে জানেন?
ওই যে আপনার গাড়িতে বাজছে, ইউ নো, সোলজার অফ ফরচুন।
বাহ, বেশ ভালোই হলো, আপনি দেখি মিউজিক লাভার, তাহলে আমাদের আড্ডাটা দারুণ জমবে।
মিউজিক কানেক্টস পিপল, এভরি মিউজিক হ্যাজ ইটস ওন মেসেজ।
তাই নাকি? আপনি দেখি বেশ ফিলোসফারদের মতো কথা বলেন।
জীবন একটা দর্শন, এর মূল ভিত্তি হল মৃত্যু ভয়।
মৃত্যু সে তো একদিন আসবেই, তাকে এত ভয় পাওয়ার কি আছে?
আপনি বুঝি মৃত্যু ভয় পান না?
আপনি দেখি খুব সিরিয়াস হয়ে গেলেন। মিস্টার ডেথ ম্যানের সাথে যেদিন দেখা হবে তখন আসলে বুঝতে পারবো তাকে কতদূর ভয় পাওয়া সম্ভব, তার আগে কিন্তু বোঝা দুষ্কর।
মৃত্যু পৃথিবীর সবচেয়ে বড় সত্য, মৃত্যুর পাশে বসে থেকেও আমরা প্রতিনিয়ত বাঁচার চেষ্টা করি। আমরা বেঁচে থাকি কারণ আমরা মরতে চাই না।
আপনার কথা আমাকে মনে করিয়ে দিল আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতির কাছেই আমাদের একদিন ফিরে যেতে হবে। আমাকেও প্রকৃতি ডাকছে, মানে বুঝতেই পারছেন ট্যাঙ্কি ফুল খালি করতে হবে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। গাড়ির স্টিয়ারিং এর নিচে ড্রয়ারে সিগারেট আছে, চাইলে কিন্তু স্মোক করতে পারেন। আচ্ছা, এই রিমোট কন্ট্রোলটা কিন্তু নিয়ে যাচ্ছি, আমিও অত সহজে কাউকে বিশ্বাস করি না। এই গাড়ি নিয়ে যদি পালিয়ে যান, তখন একটু আগে আপনার যে অবস্থা হয়েছিল আমারও তেমনটাই হবে। আচ্ছা, কিছু মনে করবেন না, সামান্য রসিকতা করলাম আর কি। আপনি একটু বসুন, আমি এই তো এক্ষুনি আসছি।
আহা, মানুষ কত নিশ্চিন্তে বিশ্বাস করে, নিজের ভয়কে লুকানোর জন্য কি অগাধ বিশ্বাস। মস্তিষ্কের সাথে মানুষের মজার একটা খেলা। শেখর মেহরা, তোমার গতির সাথে এই খেলাটা আজই শেষ হবে। কাম লে উইথ মি অ্যান্ড লাভ মি অ্যান্ড আই উইল সিওরলি স্টে। বাহ, এই ভারী রডটাতে কাজ হবে। ঠিক মাথার পেছনে পোস্টেরিয়ার লোবে যখন এই ধারালো মাথাটা বিদ্যুৎ গতিতে পড়বে, মস্তিষ্ক পিণ্ড গলে ভিনকি দিয়ে রক্ত পড়বে। সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখার জন্য আমি আসছি।
কে ওখানে?
কাম লে উইথ মি অ্যান্ড লাভ মি অ্যান্ড আই উইল সিওরলি স্টে। গুড বাই শেখর মেহরা।
আপনি?
স্যার, ওনার ওয়ালেট চেক করেছি, অনেকগুলো ক্রেডিট কার্ড ছিল, হাতের রোলেক্স এর দামি ঘড়ি, একটা ডায়মন্ড রিং, গাড়িতে একটা ম্যাকবুক, কিছুই মিসিং হয়নি। তার মানে এই মার্ডারের মোটিভ অন্য কিছু।
বাহ, তোমার দেখি বেশ বুদ্ধি খুলেছে।
স্যার, আমার মনে হচ্ছে ওনার কোনো এক্স গার্লফ্রেন্ড কাজটা করেছে। উনি অবিবাহিত, মেয়েরা বড়ই প্রতিশোধ পরায়ণ, হয়তো তারাই কেউ করেছে।
একজন মানুষ অবিবাহিত বলে তার অনেক গার্লফ্রেন্ড থাকবে বা তার চরিত্রে সমস্যা আছে, এটা তুমি এতটা নিশ্চয়তার সাথে কিভাবে বলছো?
না মানে স্যার, এমন সাজানো গোছানো মার্ডার এজন্যই।
তোমার মতো এত টিপিক্যাল চিন্তা করলে পুলিশ ডিপার্টমেন্টে 90% কেসই আনসলভ থেকে যেত। গাড়ির ভেতরের সার্চ কি শেষ?
জি স্যার।
শক্ত আর ধারালো কিছু একটা দিয়ে মাথার পেছনে আঘাত করা হয়েছে, খুব নিখুঁত হিসাব। খুনি জানত ঠিক এখানে আঘাত করলে মৃত্যু নিশ্চিত। আমাকে একজোড়া গ্লাভস দাও তো।
ফুয়েল এখনো 60% আছে, ভদ্রলোক বেশ প্রস্তুতি নিয়েই বের হয়েছিলেন, এই রাস্তায় হয়তো তার যাতায়াত অনেক দিনের। এই মাঝপথে কি মনে করে গাড়িটা থামালেন? সিগারেটের প্যাকেট, একটা সিগারেট কেবল খাওয়া হয়েছে।
আমিন, একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে এসো, এই সিগারেটের টুকরাটা এখনই ডিএনএ টেস্টের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠাও।
স্যার, এটা তো ভিকটিমেরই হবে।
তোমাকে আমি সব সময় প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে মানা করেছি, যা বলি সেটা কর।
ওকে স্যার।
মে আই কাম ইন?
ও মিস ট্রয়, প্লিজ আসুন, বসুন। কি দেবেন, চা না কফি?
ব্ল্যাক কফি।
দুই কাপ ব্ল্যাক কফি ভেতরে পাঠিয়ে দিও।
আপনিও ব্ল্যাক কফি খান।
যখন মাথা ভেতরে সব জট পেকে যায়, তখন ব্ল্যাক কফি আর বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়াটাই কিছুটা স্বস্তি যোগায়। আই এম সো সরি মিস ট্রয়, আপনার বাবার মৃত্যু 3 দিন হয়ে গেল আর আমরা এখনো কোনো সুরাহা করতে পারিনি।
দ্যাট ওয়াজ আ মার্ডার, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বাবাকে, সেটা আপনি বেশ ভালো করেই জানেন।
তো খুনের মোটিভটা কি?
সব খুনের মোটিভ থাকে না ইন্সপেক্টর, অপরাধীকে খুঁজে বের করা যেমন আপনার পেশা আর নেশা, খুনকে যারা শিল্প ভাবে তাদের কাছে কতটা নিখুঁত ভাবে খুন করা যায় সেটাই তাদের মোটিভ।
বাহ, আপনি তো বেশ সুন্দর ব্যাখ্যা দিতে পারেন।
আমার পড়ালেখার বিষয়টা ক্রিমিনাল সাইকোলজি, পাঠ্য বই পড়তে পড়তে দু একটা এমন কথা মগজে এমনিতেই গেঁথে যায়।
ওকে, আমি সাইকোলজিস্ট, নাইস টু মিট ইউ।
আজ সকালে আরেকটা খুন হয়েছে, এবং দিস টাইম এটা বেশ সাজানো গোছানো একটা খুন ছিল।
গত এক বছর ধরে মোট ছয়টা খুন হয়েছে, সবগুলি শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং আর সান্দাকফুর এই হাইওয়ে জুড়ে।
এই খুনগুলোর মাঝে কমন একটা ফ্যাক্ট আছে, সেটা কি খুঁজে পেয়েছেন?
একটা ছক মাথায় ঘুরছে কিন্তু।
আমি জানি ইন্টারনাল ইনভেস্টিগেশনের কোন ইনফরমেশন আপনি বাইরের কারো কাছে শেয়ার করতে চাইবেন না, কিন্তু আমি এই মার্ডার কেসগুলোর নিউজের মাঝে একটা যোগসূত্র খুঁজে পেয়েছি বেশ আগে, কিন্তু বুঝতে পারিনি আমার বাবাই এই ভিকটিমদের মধ্যে একজন হবে।
প্লিজ ডোন্ট বি আপসেট।
আই এম নট আপসেট। পৃথিবীতে যখন কারোর সময় শেষ হয়ে যায় তাকে চলে যেতেই হয়, আমাদের ভালোবাসা তাদের আটকে রাখতে পারে না, এটাই নিয়তি। আই এম কমপ্লিটলি ফাইন।
যারা খুন হয়েছে তাদের সবাই ওল্ড স্কুল মিউজিক লাভার।
এক্স্যাক্টলি, লেড জেপলিন, এরিক ক্ল্যাপটন, বিটলস, ডিপ পার্পল, মার্ডার স্পটে এই এভিডেন্সগুলোতে শুধু মিল রয়েছে।
এক্স্যাক্টলি, কোন এক সিরিয়াল কিলারের কাজ, এবং সে ইচ্ছাকৃতভাবেই এই মার্ডারগুলো এভিডেন্স রেখে যাচ্ছে এবং কোন প্রুভও ডিস্ট্রয় করছে না।
আমার কাছে কিছু কেস স্টাডি আছে, আমি আপনাকে দেখাতে চাই, আপনার কেস সলভে এটা হেল্প করবে। আপনি যদি আজ রাতে ফ্রি থাকেন আমার রেস্ট হাউসে কি আসতে পারবেন? আমি একটু শিলিগুড়ি যাচ্ছি কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আনার জন্য।
আপনি একাই যাচ্ছেন? আমি কি সাথে কাউকে পাঠাবো?
নো ইন্সপেক্টর, আমি একাই ড্রাইভ করে যাচ্ছি, রাতে দেখা হচ্ছে আপনার সাথে, এখন আসি, বাই।
ওকে মিস রয়, টেক কেয়ার, রাতে দেখা হচ্ছে।
সাইকেডেলিক রক অ্যান্ড পিঙ্ক ফ্লয়েড, পরা বাস্তবের একটা জগৎ, কল্পনা আর উষ্ণ দ্বার খুলে যায়। রোরা, উইশ ইউ ওয়্যার হিয়ার।
ইয়েস, আই অ্যাম হিয়ার।
উই আর জাস্ট টু লস্ট সোলস সুইমিং ইন এ ফিশবোল ইয়ার আফটার ইয়ার।
পরের ডেট নোটটা তাহলে পেয়ে গেছো?
ও ইয়েস মাই লাভ, পেয়ে গেছি।
ভালোবাসার ব্যাপারটাকে কি কখনো স্পর্শ করেছো অ্যান্থনি?
করি, চোখ বন্ধ করে স্পর্শ করি, তার অভাব না ঠিক তোমার মতো। আর আমাদের সঙ্গমটা হয় যখন একটা করে সুন্দর মৃত্যু রচনা করি। এই গানগুলোর ভেতরে আমাদের একটা অনুভূতি থাকে যার চরম পরিণতি কোন এক অসম্ভব সুন্দর মৃত্যু।
তুমি কেবল আমার মাঝেই সেই প্রেম দেখো, অন্য কোন নারীর মাঝে দেখো না।
নো নো নো, না, অন্য সব নারীর মাঝে আমি কুৎসিত কিছু দেখি, যারা যারা তাদের ভালোবাসার মানুষকে তিলে তিলে হত্যা করে। আমার অরোরা তা করে না।
সব নারীরা তোমার মায়ের মতো হয় না অ্যান্থনি। তোমার মা তোমার বাবাকে একটু একটু করে মানসিক যন্ত্রণা দিয়ে বিধ্বস্ত করেছে।
দিলে দিলে খুন করেছে। বাবা যখন বিধ্বস্ত হয়ে গিটারে সুর তুলত, তার হাজার বার খুন হওয়া একটা করে ক্ষোভ সেই গানের সাথে মিশে যেত। খুব কষ্ট হতো আমার, কিছু করতে পারতাম না বাবার জন্য। একদিন সকালে উঠে দেখি বাবার ঘরে মা সাব্বির আঙ্কেলের সাথে শুয়ে আছে। আমি দৌড়ে বাইরে চলে যাই, বাবাকে খুঁজতে থাকি। হঠাৎ দেখি কলোনির ঠিক পেছনে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। 12 তলার ওপর থেকে একটা লোক নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। সবাইকে ঠেলে সামনে গেলাম, বাবার সাদা পাঞ্জাবি রক্তে ভেসে গেছে, তার কালো চশমার কাঁচ ছড়িয়ে আছে। শান্ত অবাক দৃষ্টি বাবার, জীবনের সকল বেদনাকে বিদায় দিয়ে তিনি মুক্তি পেলেন।
এই মৃত্যুর যন্ত্রণাকে আমরা শিল্পে পরিণত করেছি, কিছু সুন্দর মৃত্যু। ওপারের জগতে তোমার বাবাকে শান্তি দিচ্ছে।
হ্যাঁ, আমি জানি সেটা বোঝার সাধ্য কেবল তোমারই আছে। তুমি আমার স্পর্শহীন অনন্ত ভালোবাসা।
তবে চলো অনন্ত ভালোবাসা।
I will be all right, don't worry.
নতুন রেস্ট হাউস তো কি হয়েছে? আমার নেক্সট এক্সিবিশনের জন্য আই নিড সাম পেস। আর মাত্র তিনটা দিন, আমার পেন্টিং অলমোস্ট শেষ। ঠিক আছে, রাখছি তাহলে। চলে এসেছি, রাখছি, তোমার সাথে পরে কথা হবে।
আদাব সাহেবজি।
তুমি কে? কালীচরণ কোথায়?
উনি জরুরি কাজে একটু শহরের দিকে গেছেন, কাল সকালে ফিরবেন। আমি ওনার ভাইপো, আমার নাম হরি। আপনার রাতের খাবার তৈরি আছে, আর কিছু লাগলে আমাকে বলবেন।
আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কিছু ক্যানভাস আসার কথা ছিল,
সেগুলো আপনার স্টুডিওতে রাখা আছে স্যার। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার ডিনারের ব্যবস্থা করছি।
বাহ, রান্নাটা তো বেশ দারুণ হয়েছে, কিন্তু তুমি গরুর মাংস পেলে কোথায়? এই এলাকায় তো রেড মিট পাওয়া যায় না।
আমি কলকাতা থেকে এসেছি, ওখান থেকে এনেছি। ম্যাম বলছিল আপনার খুব পছন্দ।
হ্যাঁ, আহ কি দারুণ হয়েছে, তুমি তো বেশ ভালো রাঁধো।
ধন্যবাদ। আরেকটু দেই সাহেব?
না না না, এমনিতেই হাই ব্লাড প্রেশার, সবকিছুর লোভ সামলাতে পারি, এই মাংসের ব্যাপারটাই এখনো কন্ট্রোলে আসেনি। তুমি খেয়েছো তো?
জি সাহেব, আপনার খাওয়া দাওয়া শেষে খেয়ে নেব।
সব বাতিগুলো নিভিয়ে দিও, আমি স্টাডি রুমে কাজ করব। কাল সকালে আবার এই বাংলোর মালিক আমার বন্ধু আসছেন।
ঠিক আছে স্যার।
আজগের সরি উপমহাদেশের প্রখ্যাত অয়েল পেইন্টার, দিল্লির বাসিন্দা, বয়স 60-এর কাছাকাছি। প্রতি বছর ইউরোপে তার আর্ট এক্সিবিশন হয়, বছরের অর্ধেকটা সময় তিনি কাটান দেশের বাইরে। তার স্ত্রী জার্মান বংশোদ্ভূত ভারতীয়। এবারে অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্বের সেরা 20 জন পেইন্টারের মৃত্যু নিয়ে কনসেপচুয়াল অয়েল পেইন্টিং এক্সিবিশন করছেন। ছবি আঁকবার জন্য সব সময় নির্জন কোন রেস্ট হাউস বা বাংলো তার পছন্দ। গ্যাংটকের নির্জন হাইওয়ে থেকে 3 কিলো ভেতরের এই রেস্ট হাউসটা তার ছোটবেলার বন্ধু সব্যসাচীর। বছরখানেক হল শখের বসে এটা বানালেও নিজে এসেছে মাত্র একবার। আজকে যখন একটা নির্জন জায়গা খুঁজছিল, তখন সব্যসাচী তাকে সন্ধান দেয়। মৃত্যু মানব জীবনের এক চিরন্তন সত্য, এর থেকে পালাবার কারো উপায় নেই। সেই মৃত্যুকে ক্যানভাসে বন্দি করার অদ্ভুত শিল্প জানে বলেই আজগের সুরির এক একটা পেইন্টিং মিলিয়ন ডলারে সেল হয়। কিন্তু আজগর কি জানে, ক্যানভাসে যে মৃত্যু সে আঁকছে, সে মৃত্যু তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে।
বাহ, যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়েছে নীল রংটা।
সাহেব, আসতে পারি?
আরে তুমি এখনো ঘুমাওনি?
আপনার জন্য কফি নিয়ে এসেছি।
আরে এটারই তো দরকার ছিল, তুমি কি করে বুঝলে?
মনে হলো শীত পড়ছে বেশ, রাত জেগে কাজ করছেন, কফি খেলে ভালো লাগবে।
কালীচরণ থাকলে এতক্ষণে ঘুমিয়ে যেত।
স্যার আপনি ছবি আঁকেন?
হ্যাঁ, তুমি পেন্টিং বোঝো?
দেখতে ভালো লাগে।
বাহ বেশ।
আপনি কি নিয়ে ছবি আঁকছেন সাহেব?
মৃত্যু, ডেথ।
মৃত্যু কি আঁকা যায়?
সবাই মৃত্যুকে ভয় পায়, সেটা দেখতে কেমন তা আমরা জানি না, কিন্তু আমি কল্পনা করতে পারি। আমার মতো যারা ছবি আঁকে তাদের কল্পনার রাজ্য অনেক প্রসারিত, ওরা কল্পনাকে তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকতে পারে, ওরা আর্টিস্ট।
যে কোনো কিছুই তো আর্ট হতে পারে, শিল্পের ভেতর শিল্পের অবস্থান। গানকে আমরা সুর আরোপ যখন করি, ওরা জীবন্ত হয়ে যায়, ওরা যা বলতে চায় তা সত্য।
তুমি কি নিয়ে পড়াশোনা করছো?
মেডিকেলে পড়েছিলাম, ফাইনাল ইয়ারে ছেড়ে দিয়েছি।
তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগছে। কালীচরণ ফিরলে ওকে বলবো এই বাকি 3 দিন যেন তোমাকে থাকতে বলে, আর্ট বোঝার লোক আমার খুবই পছন্দ।
আমি তাহলে এখন যাই স্যার, ফ্রিজে আপনার জন্য মিষ্টি দই রেখেছি, খিদে লাগলে খেয়ে নেবেন।
বাহ জানো তাহলে, আমার মাঝরাতে টুকটাক স্ন্যাক্স খাবার অভ্যেস আছে। ঠিক আছে তুমি যাও।
আজকে শুরুটা খুব চমৎকার গল্পের, গান আছে, বিখ্যাত সব গান, এবং খুন না আত্মহত্যা নাকি অ্যাক্সিডেন্ট সেটা এখন পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। আমরা প্রথম পর্ব শেষ করে ফেলেছি, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আমরা জানি না আরো কি ঘটনা আছে, আরো কোন অ্যাক্সিডেন্টাল ডেথ আছে কিনা। খুব ইন্টারেস্টিং গল্প আজকের, আমরা কথা না বলে আসুন দ্বিতীয় পর্ব শুরু করে দিই, তারপর ফিরে এসে আরো কথা হচ্ছে। শারমিনা আছে আপনার সাথে।
উফ, ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ কেন যে ঘুম পেল। এই ফাইনাল টাচটা দেওয়া বাকি ছিল, খিদে পেয়েছে, রাত তিনটা বাজে। যাই, ফ্রিজে কি আছে দেখা যাক। এই তো দই, বেশ মজা তো, ডিফ্রিজ থেকে এত পানি বের হচ্ছে, কি ব্যাপার? হরি, এই হরি, লাইটটা জ্বালিয়ে দেখো তো। এ কি, এ তো রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? ডিফ্রিজে কি আছে? আহ, এ কি কালীচরণ, এসব কি হচ্ছে?
সুরি সাহেব, খুব ভয় করছে আপনার।
কে কে তুমি, কে চাও তুমি?
মৃত্যুর ছবি যেমন আপনি আঁকতে পারেন, আমি শৈল্পিক ভাবে মৃত্যু রচনা করতে পারি। উইশ ইউ ওয়্যার হিয়ার, তখন আপনি শুনছিলেন, উই আর জাস্ট টু লস্ট সোলস সুইমিং ইন আ ফিশ বোল ইয়ার আফটার ইয়ার। আপনার সোল আর দেহ মৃত্যুকে তীব্রভাবে দেখে ফেলেছে, তাই ওপারের জগৎটা অপেক্ষা করছে আপনার জন্য। সুরহীন মানুষের জন্য শিল্পময় মৃত্যু অপেক্ষা করে না। কেমন লেগেছে কালীচরণের স্বাদ?
তুমি আমাকে কালীচরণের মাংস,
থলথলে একটা মানুষের স্বাদ মন্দ হওয়ার কথা নয়। বিস্তৃত তিনি রাতের খাবারটা খেয়েছেন আপনি?
না না, আমার কাছে আসবে না, দূরে যাও বলছি। তুমি জানো না, তুমি জানো না আমি কে।
মৃত্যুর পর সব মানুষ এক, কেবল দেহটা পড়ে থাকে, আত্মা চলে যায় ও পারে সুরের দুনিয়ায়। আপনার কফিতে 3000 মিলিগ্রাম সিডিটেপসের একটা সুপার ডোজ দেয়া, এক ঘন্টা পর এমনিতেই একটা মেজর স্ট্রোক হয়ে আপনার মৃত্যু হবে।
না 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 না।
মৃত্যু ভয় কেমন লাগছে সুরি সাহেব? রান অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান।
প্লিজ প্লিজ হেল্প মি।
ধীরে ধীরে তোমার দেহ নিস্তেজ হবে, হার্ট পাম্প করা বন্ধ করে যাবে, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, মৃত্যুর শেষ ছোঁয়া করবে তোমায় আলিঙ্গন। উই আর জাস্ট টু লস্ট সোলস সুইমিং ইন আ ফিশ বোল ইয়ার আফটার ইয়ার। গুড বাই মিস্টার আর্টিস্ট, হ্যাভ আ গুড স্লিপ।
সরি, খুব বেশি কি রাত হয়ে গেল?
রাত 11টা আমার জন্য কোনো রাত নয়। আসুন ভেতরে আসুন, খাবারগুলো মনে হয় ঠান্ডা হয়ে গেছে।
আহা, আপনি আবার এত কষ্ট করে এসব করতে গেলেন কেন?
আজকে বাবার মৃত্যুর 4 দিন হল, আপনাদের পোস্টমর্টেম রিপোর্টের আগে তো বাবার লাশটা পাবো না, এখানে তো এরকম কেউ নেই। বাবার জন্য প্রার্থনা করবেন।
অবশ্যই।
অনেক রাত হয়েছে, আমরা বরং আগে খেয়ে নিই, বসুন আমি খাবারগুলো গরম করছি।
আপনি কি এখানে প্রায় আসেন?
জি, এই রেস্ট হাউসটা বাবার, এর নাম ত্রয়ী কটেজ। বছরে 1-2 মাস বাবা এখানেই থাকতেন, আমি চলে আসতাম মাঝে মাঝে। প্রচন্ড ব্যস্ত মানুষটার প্রশান্তির জায়গা ছিল এই রেস্ট হাউস আর আমি। মাকে মনে নেই, অনেক ছোটবেলায় চলে গেছেন আমাদের ছেড়ে, তারপর থেকেই বাবা আমাকে আগলে রেখেছেন। আজ বাবা চলে যাওয়ায় একটা প্রচন্ড ধরনের শূন্যতা পেয়ে বসেছে আমাকে।
আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আর এটাও জানি এই অভাবটা পূরণ করার মতো নয়।
আশা করি রান্না খারাপ লাগবে না।
আচ্ছা ঠিক আছে।
ইন্টারপোল লাস্ট 3 বছর ধরে কিছু সিরিয়াল কিলিং এর ঘটনা আন্ডার অবজারভেশনে রাখছে। আমি জানুয়ারিতে নিউ ইয়র্কে ক্রিমিনাল সাইকোলজির একটা কনফারেন্সে গিয়েছিলাম, তখন এই বিষয়টা জানতে পারি। এই সিরিয়াল কিলাররা একটা কাল্টের মতো, মানুষকে হত্যার কোনো মোটিভ এদের থাকে না। এরা ইচ্ছাকৃতভাবে স্পটে এভিডেন্স রেখে যায়। এরা মৃত্যুকে ভয় পায় না। সেই এভিডেন্স দেখে গেস করে যখন তদন্ত হয়, সেটাই সিরিয়াল কিলারদের খুব আনন্দ দেয়। কোন একটা কারণে কাউকে হত্যা করতে হবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। লিওনার চিয়ানচুইল নামের ইটালির এক মহিলা তিনজনকে হত্যা করেছিলেন। কারণটা খুব সামান্য, তার ছেলেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেতে হবে শুনে তিনি ভাবনায় পড়ে যান। তাই ছেলেকে যুদ্ধ থেকে দূরে রেখে বাঁচানোর একটা উপায় এলো তার মাথায়। তিনি ভাবলেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে অন্যের প্রাণ উৎসর্গ করলে ছেলেকে বাঁচানো যাবে। তারপর একে একে তিনি তিনজন মধ্যবয়সী নারীকে হত্যা করেন।
ওকে, তার মানে এই সিরিয়াল কিলারকে ধরার উপায় হচ্ছে সেই ক্লুগুলোকে ফলো না করা। আমরা তাহলে কি করে বুঝতে পারবো পরের খুনটা কোথায় হবে?
সে নিজে ক্লু রেখে যায়, সেটা ফলো করেই আমরা তার সন্ধান পেতে পারি।
সো ইটস আ গেম।
হ্যাঁ, মাইন্ড গেম। সিরিয়াল কিলাররা প্রখর বুদ্ধি সম্পন্ন হয়, ওদের নেশাই হচ্ছে মৃত্যু। মূলত চাইল্ডহুড ট্রমাই হচ্ছে এদের মানসিক বিকৃতির কারণ।
তাহলে এই দুবছরে যতগুলো রহস্যময় মার্ডার হয়েছে সে ফাইলগুলোর থেকে আমরা দু তিনজন সাসপেক্ট লিস্ট করতে পারি, তাই তো?
সে কাজটা আপনাকে সাহায্য করার জন্যই এত রাতে বাসায় ডাকা।
আপনি কি চেনেন তাদের?
এটা ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউটের একটা সিক্রেট রিপোর্ট। সিভিয়ার মেন্টাল ডিপ্রেশন আর সুইসাইডাল টেন্ডেন্সির জন্য যেসব পেশেন্ট সাইকোথেরাপি আর কাউন্সেলিং এর জন্য এসেছিল, সেখান থেকে শর্ট লিস্টেড করে পাঁচজনকে সাসপেক্ট হিসেবে পাওয়া গেছে। এদের মধ্যে একজন সুইসাইড করেছে আর দুজন মেন্টাল অ্যাসাইলামে রয়েছে। বাকি দুজন লাস্ট ওয়ান ইয়ারে কখনো সাইকিয়াট্রিস্টের কাছে আসেনি। এদের কোনো ট্রেসও পাওয়া যাচ্ছে না। একজনের নাম অরুণী সাহা, আরেকজনের নাম অনল ডি সুজা।
ওকে, আমি আমার ডিপার্টমেন্টে ইনফর্ম করছি, এদের নামে কোনো ক্রিমিনাল ফাইল আছে কিনা সেটা দেখি।
হ্যালো, জি স্যার।
আমিন, আমি তোমাকে একটা মেইল ফরওয়ার্ড করছি। এখানে যে দুজনের ইনফো আছে, ডেটাবেস থেকে চেক করো এদের নামে কোনো ক্রিমিনাল কেস ফাইল করা আছে কিনা।
ওকে স্যার।
ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেন্ড মি।
সিরিয়াল কিলারের কি মনস্তত্ব কাজ করে তাদের এই হত্যাকাণ্ডের পেছনে? কেনই বা তারা এই হত্যার মহাযজ্ঞে মেতে ওঠে? কি বিতৃষ্ণার ঘৃণা কাজ করে তাদের মনে? এরকম নানা ঘটনা রয়েছে পৃথিবী জুড়ে অপরাধ বিজ্ঞানে আর শাস্ত্রের ইতিহাসে। নরওয়ের বেলগার্নেসের জন্ম 1859 সালে। ইতিহাসে তিনি ব্ল্যাকফুইডো নামে পরিচিত নরওয়ের এই নারী জীবনে 40 জনের মতো মানুষকে হত্যা করেছেন। নিহতদের মধ্যে তার স্বামী, প্রেমিক, বোন, এমনকি সন্তানও ছিল বলে ধারণা করা হয়। মূলত জীবন বিমার টাকা এবং অন্যান্য মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার জন্যই খুন করতেন তিনি। খুনে সাক্ষী না রাখতে গিয়ে অনেক জনকে হত্যা করতে হয়েছে তার। যুক্তরাষ্ট্রের আইল্যান্ড ক্যারল ওয়ার্নস 1989 থেকে 90 সালের মধ্যে 7 জনকে খুন করেছিলেন। আইল্যান্ডের দাবি, ওই 7 জন পতিতা হিসেবে কাজ করার সময় তাকে ধর্ষণ করতে চেয়েছিল। আত্মরক্ষার্থে হত্যা করতে হয় তাদের। এই দাবির সত্যতা প্রমাণিত না হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয় ফ্লোরিডার আদালত। তার জীবন কাহিনী নিয়ে টিভি সিরিয়াল পূর্ণদৈর্ঘ্য ছবিও হয়েছে। মনস্টার ছবিতে আইল্যান্ডের চরিত্র রূপায়ণ করে অস্কার জেতেন শার্লিজ থেরন। হত্যার এই ব্যাখ্যাতীত ইতিহাস আমাদের মধ্যে প্রচন্ড ভয় সৃষ্টি করে, কিন্তু আমরা আজও জানি না কি মনস্তত্ব কাজ করে এইসব বিকৃত হত্যাকাণ্ডের। অ্যান্থনি গোমেজকে কি শেষ পর্যন্ত নাগালে পাবে তুখোর ইন্সপেক্টর রুদ্র দত্ত? তা সময়ই বলে দেবে।
হ্যাঁ হ্যাঁ মম, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আই ওয়াজ ইন দ্য শুট। কেন যে এত বিরক্ত করো কাজের সময় বুঝি না। ও আর শোনো, আই এম নট ড্রাঙ্ক। র্যাম শো করলেই তো আর সবাই এসব করে না। আমি এখন রাখছি, রাতে পার্টি ছিল, আমার ঘুম হয়নি, খুব মাথা ধরেছে, পরে কথা হবে, টেক কেয়ার। উফ, অসহ্য, সবকিছু অসহ্য লাগছে। রাহুল কেন ফোন ধরছে না? ভ্যাত, মঈন মিয়া, এই মঈন মিয়া,
মে আই কাম ইন ম্যাম?
তুমি কে? মঈন মিয়া কোথায়?
আজকে ওনার ডিউটি নেই, আমি এখানে আগে কাজ করতাম। নতুন কোনো কেয়ারটেকার নেওয়া হয়নি বলে উনি আমাকে রেখে গেছেন।
কিন্তু তোমার কথা তো রোহান আমাকে বলেনি।
রোহান স্যারের আরেকজন পার্টনার আছেন, মেহতা সাহেব। আমি ওনার দূর সম্পর্কের আত্মীয়।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন কি এক কাপ কড়া কফি বানিয়ে দিতে পারবে?
ওকে ম্যাম, আপনি ডিনার করবেন না?
এখন করব না, সাহস এসে করব। তুমি আমার জন্য কফিটা নিয়ে এসো। আচ্ছা এই শোনো, গিজারটা অন আছে তো?
জি আছে, গরম পানি। আপনি স্নান সেরে নিন, আমি কফি নিয়ে আসছি। আমার নাম সুরঞ্জন, কিছু লাগলে আমাকে জোরে ডাকলেই হবে। কাম বেবি, লাইটন আপ মাই লাইফ।
তোমার জীবনকে আলো হয়ে আলোকিত করতে আমি আছি তোমার পাশে।
তুমি চলে এসেছো অরোরা?
Yes my love, আমি চলে এসেছি।
এত দেরি করলে কেন? I was waiting for you.
তাই বুঝি আমি ভাবলাম এত সুন্দর মেয়েটাকে দেখে তুমি আমার কথা ভুলেই গেছো।
What? তুমি কি বললে অরোরা? সকল সুন্দর মুখের পেছনে আমি নগ্নতা আর অসৌন্দর্য দেখতে পাই, কেবল তোমার অবয়বে পাই চরম প্রশান্তি। আমার একমাত্র ভালোবাসা অরোরার জন্য।
তোমার ভালোবাসা সৃষ্টি করেছে আমার অস্তিত্ব।
এক্স্যাক্টলি। আজ এই সুন্দর মুখোশের অসুন্দর নারীর শৈল্পিক মৃত্যুতে হবে আমাদের মিলন।
সোয়ানির তেল বাজে, তুমি খুঁজে পাবে আমায়, আর সাধন করবে চরম তৃপ্তি।
আমি জানি অরোরা, তুমি সুন্দর, মৃত্যুর মতো সুন্দর।
তবে চলো আমরা সৃষ্টি করি আরেকটি শৈল্পিক মৃত্যু।
Sip of vodka and the hot shower. Life is so high.
Wow, ki sundor bhaskorjer moton dekhte tumi.
Joler dharao pichhiye jacche, tomar khub tripti hocche tai na, jeno ek puno pahari jhorna.
Tumi acho ei nari obhabe.
যে পাপ কাজের জন্য স্থান ব্যবহার করা হতো তা প্রকাশিত হবে। মইন মিয়ার দেহটা কিভাবে সৎকার করবে?
ওর চোখ দুটো উপরে বাঘাকে খেতে দিয়েছি, ওই চোখ দিয়েই এই রেস্ট হাউসের ওয়াশরুমের পেছনের ওই ফটো দিয়ে সে মেয়েদের নগ্ন দেহ দেখত। এখানে যে নারীরা আসত তারা নিজেদের কামের নেশা আর টাকার লোভে আসত। এই পাপের অবসানের প্রয়োজন ছিল। থ্যাংক ইউ অরোরা, ইট উইল বি আ পারফেক্ট মার্ডার।
এই সুন্দর চামড়াটা নিয়ে ওর অনেক অহংকার। এখনকার সময় সবচেয়ে দামি মডেল। আচ্ছা, যদি ওর এই সুন্দর দেহটা পুড়ে যায় তবে কি ওর দাম থাকবে?
না, থাকবে না। এই গিজারের টেম্পারেচার এখন বাড়িয়ে দেব। আগুনের মতো গরম পানি ওর আগুনের মতো রূপকে পুড়িয়ে দেবে। ধীরে ধীরে গলে গলে পড়বে ওর মাখনের মতো ত্বক। একটা একটা কালো গলা মোমের মূর্তি এখানে জ্বলে পুড়ে মরবে।
আরে এই পানি এত গরম হয়ে যাচ্ছে কেন? সুরঞ্জন, আয় সুরঞ্জন, গিজারটা বন্ধ করো। সুরঞ্জন, আয় সুরঞ্জন, হেল্প প্লিজ, প্লিজ কেউ দরজাটা খোলেন, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও।
Come on baby, light my fire. স্বর্গে দেখা হবে তোমার সাথে সুহানি সেন। পৃথিবী থেকে তোমার শুভ বিদায়।
স্যার, ডগ স্কোয়াড চলে এসেছে। অফিসার হাবিবকে বলো পেছনের লেকটার দিকে ওদেরকে নিয়ে যেতে।
স্যার, বডি তো পাওয়া গেছে রেস্ট হাউসের ওয়াশরুমে,
লেকের দিকে ডগ স্কোয়াড কেন যাবে?
আমিন, আমি সবসময় তোমাকে বেশি কথা বলতে মানা করেছি, যেটা বললাম সেটা করো।
ওকে স্যার।
গুড মর্নিং স্যার।
ইটস এ ভেরি ব্যাড মর্নিং রুদ্র, সাতটা মার্ডার হয়ে গেল। অল অফ দেম আর হায়ার প্রোফাইল পার্সোনালিটি, তাদের মধ্যে একজন বাইরের সিটিজেন প্রফেসর মামুনুর রশিদ। গভর্নমেন্টের হায়ার অফিসিয়াল থেকে প্রচন্ড প্রেশার আছে, আগামী এক সপ্তাহের মধ্যে এর কোন সুরাহা করতে না পারলে আমার কেসটা অন্য কাউকে হ্যান্ড ওভার করতে হবে। আই এম সরি, বাট আমার কিছু করার নেই
স্যার। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, আমি কিছু ক্লু পেয়েছি, আই উইল লেট ইউ নো দ্য আপডেটস।
ওকে
স্যার, এক্ষুনি আসুন, হ্যারোল্ড আর জিমি লেকের পাইন গাছের নিচে কিছু খুঁজে পেয়েছে।
হ্যাঁ চলো। এরা তো মাটি খোঁড়ার চেষ্টা করছে
স্যার, এখানে মনে হয় একটা বডি আছে। হাবিব, এটা খোঁড়ার ব্যবস্থা করো। আরে এটা তো একটা মানুষের।
হ্যাঁ, ডেড বডি, খুব সম্ভবত এই বাড়ির কেয়ারটেকার। লাশটা মাথা নেই, আশেপাশে খোঁজো তো, এখানে থাকবার কথা।
এটা এবারেরই কুকুর, ওর কাছে গিয়েই হ্যারোল্ড আর জিমি চিৎকার করছে। ওই ডগ হাউসটা দিয়ে যাচ্ছি আমি, পোষা কুকুরটা ভায়োলেন্ট হয়ে গেছে, ওকে ট্র্যাঙ্কুলাইজার দাও।
আমিন, এদিকে এসো। এই নাও ডেড বডির মাথা, চোখ উপড়ানো, নাক কান ঠোঁট সবকিছু। এই কুকুরটা রাতে ডিনার ছিল, চেহারা খুবই বিকৃত হয়ে আছে, এখনই ফরেন্সিকে পাঠাও।
ওকে স্যার।
নিশ্চয়ই বসুন।
আমি কাল চলে যাচ্ছি বাংলাদেশে, এটা বলতেই এসেছিলাম।
আপনার এখানকার কাজ শেষ?
আপাতত শেষ, আসতে তো হবেই, আমার বাবার আত্মাটা যে এখানেই পড়ে আছে।
নিশ্চয়ই, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আপনি একটু বসুন।
জি বলুন।
সরি, কিছু মনে করবেন না, কিছু একান্ত ব্যক্তিগত প্রশ্ন আমাকে তদন্তের স্বার্থে করতে হবে।
অবশ্যই, যে কোনো প্রশ্নই আপনি আমাকে করতে পারেন।
আপনি প্রফেসর মামুনুর রশিদের পালিত কন্যা?
জি, আমার একদিন বয়সে একটা সরকারি হাসপাতাল থেকে তিনি আমাকে অ্যাডপ্ট করেন।
আপনি প্রিম্যাচিওর বেবি ছিলেন, বাঁচার সম্ভাবনা একদমই ছিল না।
হ্যাঁ, আমি বাবার কারণেই দ্বিতীয়বার বেঁচে উঠি।
সরি মিস্ট্রি, আমি অ্যাকচুয়ালি আপনাকে এভাবে আঘাত দিতে চাইনি, কিছু ফর্মালিটির জন্য আপনাকে এই প্রশ্নগুলো করতে হলো, আপনি কিছু মনে করবেন না।
ইটস ওকে ইন্সপেক্টর, এটা আপনার জব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি এক গ্লাস পানি পেতে পারি?
অবশ্যই, প্লিজ এই নিন।
থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আসি, কিছু ফর্মালিটিস বাকি ছিল যেহেতু কাল চলে যাচ্ছি।
ওকে মিস্ট্রি, টেক কেয়ার, দেখা হবে।
দ্বিতীয় পর্ব শেষ, অর্থাৎ বোঝা যাচ্ছে যে শেষ পর্বে আমরা এখন চলে যাব। শেষ পর্বে রয়েছে পুরো ঘটনার, অর্থাৎ আজকে ভীষণ রহস্যজনক ঘটনা, সেই রহস্যের পর্দা উঠবে, অর্থাৎ শেষ পর্বেই উদ্ঘাটিত হতে যাচ্ছে আজকের কুয়াশার রহস্য। অপেক্ষা না করেই চলে যাই শেষ পর্বে। আর আপনি আছেন কুয়াশায় আর জি শারমিনের সাথে, শুনছেন এবিসি রেডিও 89.2 FM। গল্প শেষ করেই ফিরে আসব। আজ সন্ধ্যা থেকে রুদ্র ডিপার্টমেন্টের লাইব্রেরির ক্রিমিনাল সাইকোলজি সেকশনের একটার পর একটা বইয়ের পাতা উল্টাচ্ছে আর পেন্সিল দিয়ে মার্ক করছে। এই পর্যন্ত 6 কাপ ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে তার। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, একটা হিসেব কিছুতেই মেলাতে পারছে না। এই প্রত্যেকটা মার্ডারে ক্রিমিনাল কি করে একদম সঠিক অবস্থান বলতে পারছে, ভিকটিম কখন কোথায় আছে এবং ঠিক পারফেক্ট সিচুয়েশন খুন করবার জন্য সেই ইনফরমেশনগুলো কিভাবে পাচ্ছে? আজ সকালে ত্রয়ী যে গ্লাসটায় পানি খেয়েছিল সেটাকে সে ফরেন্সিকে পাঠিয়েছিল ডিএনএ টেস্টের জন্য। একটু আগেই রিপোর্টটা এসেছে, সেটাতে দেখা যাচ্ছে ত্রয়ের বায়োলজিক্যাল ফাদার মামুনুর রশিদ। তার মানে ত্রয়ী তাকে মিথ্যে বলেছিল। অরণি সাহা আর অরুল ডিসুজা এদের নামে কোনো ক্রাইম ফাইলও নেই, এমনকি কোনো এনআইডি কার্ডের এন্ট্রিও নেই। তার মানে তারা ছদ্মনামে সাইক্রেটিস্টের কাছে গিয়েছিল। তাদেরকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়েছিল তা আরও এক বছর আগে নিষিদ্ধ করা হয়। সুহানি সেনের মার্ডার স্পট থেকে ট্রাঙ্কুলাইজ করা সেই কুকুরটার রক্তে সেই ওষুধটা অনেক বেশি ডোজে পাওয়া গেছে। ওর নখের মধ্য থেকে রক্ত মাখা এক টুকরো শার্ট পাওয়া গেছে, যেটা রেস্ট হাউসের গার্ড মোয়েন মিয়ার না। তাহলে সেটা কার হতে পারে? আমিনের জন্য অপেক্ষা করছে সে। এই রক্ত মাখা শার্টের ডিএনএ রিপোর্ট অনেকগুলো রহস্যের জট খুলবে। খুব কাছাকাছি চলে এসেছে রুদ্র এই সিরিয়াল কিলারের। মৃত্যুর এই ভয়ঙ্কর রূপকারের মুখোমুখি হতে আর কিছুটা সময় বাকি, আর একটু অপেক্ষা।
Wise men say only fools rush in, but I can't help falling in love with you.
কেবল কি বোকারাই প্রেমে পড়ে?
পৃথিবীতে সব বোকারাই প্রেম করে। মৃত্যু ভয় যাদের সারাটা জীবন কুড়ে কুড়ে খায়, আমাদের মতন শিল্পী যারা হয় তারা তার মৃত্যুকে পিকাসোর পেইন্টিং গুলোর মতো ক্যানভাসে আঁকতে পারে। দুজন নরনারীর আলিঙ্গনরত মৃতদেহের মতো অদ্ভুত সুন্দর দৃশ্য আর কি হতে পারে বলো?
তোমার এই বারে আসার উদ্দেশ্য কি ওই দূরে বসে থাকা বয়স্ক ভদ্রলোক আর তার সাথে অসম্ভব সুন্দর তরুণী?
হ্যাঁ, এই মেটানোর স্ত্রী রঘু শেঠি অনেক বড় ব্যবসায়ী। এই সাবকন্টিনেন্টে সেক্স ড্রাগগুলোর সব সাপ্লাই আসে তার মাধ্যমে। এখানকার তরুণদের একটা বড় অংশকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ধীরে ধীরে মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে। এমিট ইজ স্প্যানিশ, হিজ থার্ড ওয়াইফ। প্রথম জনকে সে নিজ হাতে খুন করে লাশ গুম করে দেয়। দ্বিতীয় জনের সাথে ডিভোর্স হয়েছে গত বছর। এছাড়াও তার জীবনে বহু নারীকেই সে ব্যবহার করেছে পণ্যের মতো। গত বছর মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক করে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে সে গাড়ি চাপা দিয়ে মারে। প্রায়শই সে ভিয়েনা হার ইউরোপে যায় ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের বোদ্ধা মোজার্ট, বেথোভেন, ভিভালদি এদের রেয়ার সব কালেকশন এই লোকের কাছে আছে।
এমন একটা মানুষের কি সুন্দর মৃত্যু কাম্য?
কুৎসিত সুন্দর মৃত্যু। ওর মাথা আর ওর জেনিটাল অর্গান এই হাতুড়িটা দিয়ে পিটিয়ে পিটিয়ে থেতলে দিয়ে বিক্ষত করে সালভাদর ডালির মেটামরফোসিস অফ নার্সিয়াসের মতন করে ফেলবো আমি। হলুদ রং, হলুদ রং বের হবে ওর মগজ দিয়ে, আর তার সাথে রক্তিম নরকের গলিত রক্ত।
ও পিছনের সাইডিং দূর দিয়ে গোপনে কোথায় যেন যাচ্ছে ওই মেয়েটাকে নিয়ে।
ওটা ওটা ওর সিক্রেট চেম্বার। সময় বেশি বাকি নেই, চলো আরোরা।
ত্যাগেই শান্তি, এবার হবে আনন্দ। সোফিয়া মাই ডার্লিং, ওয়ার আর ইউ? কাম অ্যান্ড লাভ মি সোফিয়া। এ কি সারা ঘরে এমন ধোয়া ধোয়া কেন? সোফিয়া, সোফিয়া!
হিয়ার আই অ্যাম মাই লাভ।
তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজে খুঁজে একাকার।
আমি ছিলাম ঠিক তোমার পাশে।
কাম অ্যান্ড হাগ মি মাই ডার্লিং।
কেন নয়?
আরে তুমি দেখি বাংলা বলতে শিখে গেছো দেখছি।
আরো অনেক কিছু শিখেছি, দেখাচ্ছি তোমায়।
এটা কি?
এখনই বুঝতে পারবে।
কি করছো তুমি? না না না,
এই মেয়েটার গলা কাটা লাশটা পাশে শুয়ে দিলেই হবে। দ্য পারফেক্ট মার্ডার, সুন্দর মৃত্যু।
আমিন, এই পেছনের রাস্তার দিকে একটা টিম পাঠাও।
ইয়েস স্যার।
হাবিব, পুরোটা এরিয়া সিল করে দাও, কেউ যেন বেরোতে না পারে। সাসপেক্টের গায়ে গুলি লেগেছে, সে বেশি দূর আগাতে পারবে না। আমিন, ফলো মি।
ওকে স্যার।
আমিন, ওই যে দৌড়াচ্ছে, আটকাও ওকে। কি হলো হাবিব? ও মাই গড, এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করো। হ্যালো হ্যালো,
ত্রয়ী, শুনতে পাচ্ছেন আমাকে? ত্রয়ী,
আমি আমি এখানে কেন?
আপনার পায়ে গুলি লেগেছিল, আমরা হসপিটালে আছি। আপনার তো আজ দেশে ফিরে যাবার কথা ছিল, আপনি এখানে কি করছেন?
একটা কাজে আটকে যেতে হয়েছিল। একটা ফোন কল এসেছিল আমার কাছে, একজন ফোন করে বলল এই বাড়ি সেই খুনিটা রয়েছে।
কিন্তু আপনার পোশাকে তো অনেক রক্তের দাগ দেখা যাচ্ছে মিস ত্রয়ী।
আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একজন ওভারকোট পরা লোকের সাথে আরেকজন লোকের ধস্তাধস্তি হচ্ছে। আমি ভয় পেয়ে যাই। ওই লোকটা একটা হাতুড়ি দিয়ে খুব বিভৎসভাবে ওই লোকটাকে মারছিল।
আর কেউ কি ছিল সেখানে?
আমার ঠিক মনে নেই। সেই লোকটা আমাকে দেখে ফেলে, আমি তখন দৌড়ে পালাবার চেষ্টা করি।
ত্রয়ী, আপনার হাতের ওভারকোটের ভাঁজ থেকে যিনি খুন হয়েছে রঘু শেঠি, তার একটি আংটি পাওয়া গেছে, আর আপনার পকেটে ওনাকে নিয়ে ইয়েলো ম্যাগাজিনে একটি আর্টিকেল এসেছিল, সেই পেপার কাটিংটা পাওয়া গেছে। আর ত্রয়ী, সেদিন আপনি আমার অফিসেও এসেছিলেন, আর আপনার অনুমতি না নিয়ে আপনি যে গ্লাসে পানি খেয়েছিলেন সে গ্লাসটি আমি ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছি। আর খুনির রক্তের সাথে আপনার রক্ত মিলে যা দেখা গিয়েছে, আপনাদের দুজনের মা একজনই, অর্থাৎ প্রফেসর মামুনুর রশিদ আপনার বায়োলজিক্যাল ফাদার।
আপনি কি বলতে চাইছেন আমি খুনি?
আমি কিছু বলতে চাচ্ছি না, আমার সামনে সবকিছু আছে, বাকি ব্যাখ্যাটা না হয় আপনি আমাকে দিবেন। আপনার পালাবার কোনো পথ নেই।
আমার মাথাটা অসহ্য ব্যথা করছে।
এ কি, আপনি পেশেন্টের সাথে এত কথা বলছেন কেন? উনার ঘুমের প্রয়োজন, আপনি সন্ধ্যের পরে আসুন, শি নিডস রেস্ট। এখন বেশি কথা বললে আপনারই ক্ষতি হবে।
ওকে ওকে ডক্টর, আমি পরে আসছি। আমিন, এখানে কড়া সিকিউরিটি ব্যবস্থা করো, ত্রয়ী পালাবার চেষ্টা করতে পারে। She is very dangerous. ও তাইকোন্ডোতে ডাবল ব্ল্যাক বেল্ট হোল্ডার, সো যে কোনো কাউকে কাবু করার পক্ষে কোনো ব্যাপার না।
রহস্যের জট একটার পর একটা খুঁজছে। একটুখানি অসতর্কতার জন্য অ্যান্থনিকে ধরতে পারেনি রুদ্র। রুদ্র যখন ত্রয়ীর পেছনে ছুটছিল, সেই সময় একটা লোকের সাথে তার ধাক্কা লাগে। তার পকেট থেকে একটা আইডি কার্ড নিচে পড়ে যায়। স্থানীয় একটি লাইব্রেরির লাইব্রেরিয়ান সে। অনল ডিসুজার আদলের সাথে অনেকখানি মিলে যায়, কিন্তু সেই বার দাড়ির পার্থক্য কেবল। কাউন্সেলিং এর জন্য সে যে ক্লিনিকে গিয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজে এই চেহারাটাই দেখা গেছে। অরণি শাহ বলে কারো অস্তিত্ব নেই, আরেক রূপ ত্রয়ী রশিদ। এই ভিকটিমদের সকল ইনফরমেশন ত্রয়ীর ল্যাপটপ থেকে পাওয়া গেছে। এই ভিকটিমদের সবার একটা করে ক্রিমিনাল রেকর্ড আছে। এরা খুব ক্ষমতাবান হওয়ায় কেস ফাইল করবার আগেই তা ধামাচাপা দেয়া হয়। যে অপরাধী করুক, এমন বিভৎস মৃত্যু কারো কাম্য নয়। অ্যান্থনিকে ত্রয়ীর মুখোমুখি করা গেলেই সব রহস্যের জট খুলে যাবে। রুদ্রের চিন্তায় ছেন ধরিয়ে তার অফিসের ল্যান্ডফোনটা খুব বিৎখুটে শব্দে বেজে উঠল। ঠিক সেই মুহূর্তেই রুদ্রের চিন্তায় ছেদ ধরিয়ে তার অফিসের ল্যান্ডফোনটা খুব বিৎখুটে শব্দে বেজে উঠল।
হ্যালো
স্যার, ত্রয়ী রশিদ উনি পালিয়েছেন। আমাদের একজন কনস্টেবল ইজ নো মোর স্যার, আর দুজন সিভিয়ারলি ইনজুরড।
হোয়াট? আমি বলা সত্ত্বেও কেন সিকিউরিটি করা করনি? এখন এসব বলে লাভ নেই, আমি আসছি। তুমি ফোর্স নিয়ে মামুনুর রশিদের বাড়ির দিকে রওনা হও এক্ষুনি।
ওকে স্যার।
ত্রয়ী, অ্যান্থনি, আমরা চারদিক দিয়ে বাড়িটা ঘিরে ফেলেছি, বের হয়ে আসুন, পালাবার কোনো পথ নেই, আত্মসমর্পণ করুন।
পালাতে কে চেয়েছে? মৃত্যু ভয় আমার নেই, আর ওরা তোমার ভয় করছে?
করছে না, আমাদের জন্য অপেক্ষা করছে একটি অসম্ভব সুন্দর মৃত্যু। বেঞ্জি বা ম্যানগক বেঁচে থাকলে আমাদের এই মৃত্যুর দৃশ্য ক্যানভাসে বন্দী করত।
আসো, আমরা মৃত্যুর শেষ আলিঙ্গন করি।
একদম নড়বেন না কেউ।
শুন রুদ্র সাহেব, খুঁজে পেলেন আপনার খুনি?
ত্রয়ী, হাত উপরে তুলুন।
আমরা কোথাও পালাবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা হারাবার জন্য অপেক্ষা করছি, পালাবার জন্য নয়।
কি জানতে চান না এ হত্যার কারণ?
দেখুন, আমি আপনাদের কিছু করব না, আপনারা চেয়ারটাতে বসুন। আমি একাই উপরে এসেছি, আর কেউ আসেনি।
আর কারো আসবার প্রয়োজন হবে না ইন্সপেক্টর। হ্যাঁ, প্রফেসর মামুনুর রশিদ আমার বায়োলজিক্যাল ফাদার। অ্যান্থনির মা সফিয়ার সাথে তার অবৈধ সম্পর্কের ফল আমি। আমার জন্মদাত্রী। আমার জন্মের 2 ঘন্টা পর প্রচণ্ড শীতের রাতে হাসপাতালের পেছনের আস্তা করে আমাকে ফেলে পালিয়ে যায়। আমার বাবার দয়ায় আমি বেঁচে যাই।
হোয়াট? অ্যান্থনি আপনার ভাই?
সৎ ভাই, বন্ধু, ভালোবাসা, সবকিছু।
আর ওরা, আমার মাকে আমি নিজ হাতে অনেক সুন্দর একটা মৃত্যু দিয়েছিলাম। এমন ঘৃণ্য একজন নারীর সুন্দর মৃত্যুর কারণ আমার জন্ম তার গর্ভে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়। রাতে বাসার প্রত্যেকটা দরজা বন্ধ করে বেরিয়ে গিয়েছিলাম। আমি জানতাম মাঝরাতে চা খাওয়া তার অভ্যেস। ঠিক তাই হল, কয়লার মতো জ্বলে পুড়ে তার মৃত্যু হয়। যেভাবে প্রতিনিয়ত সে আমার বাবার ভেতর বাহিরটাকে পুড়েছে, ঠিক সেভাবে।
দেখুন দেখুন, আপনাদের চিকিৎসার প্রয়োজন, প্লিজ আপনারা এখানে বসুন।
আমাদের কোন চিকিৎসার প্রয়োজন নেই রুদ্র। শেক্সপিয়ারের অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা পড়েছেন ইন্সপেক্টর? ক্লিওপেট্রা তার পরাজয় নিশ্চিত জেনে তার আঙুলের আংটিতে রাখা বিষ খেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে। সেই বিষের নাম ছিল সায়ানাইড।
আপনারা দুজন কি?
আমাদের আপনাদের আইনের দেয়া মৃত্যু আমাদের প্রয়োজন নেই ইন্সপেক্টর। আমাদের মৃত্যু আমরাই রচনা করেছি। আপনার সৌভাগ্য এত সুন্দর একটা মৃত্যু আপনি দেখতে পেলেন। বিদায়, ভালো থাকবেন। আর ওরা, চলো, বাবা আমাদের জন্য অপেক্ষা করছে ওপারের পৃথিবীতে।
না 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 না, আমিন, কল মেডিকেল টিম, আর ফোর্স নিয়ে এখনই ভেতরে চলে এসো।
কিছু মৃত্যু ব্যাখ্যাতীত, যুক্তি সহজে মৃত্যুগুলো ঘটে, সেই হত্যাকারীকে কি শাস্তি দেয়া যায়? মানুষের মনের পশুত্বকে জাগ্রত করতে আরেকজন মানুষই কি দায়ী? সিরিয়াল কিলিং ক্রমানুসারে হত্যা আজ ওই নির্মমতার ব্যাখ্যা অপরাধ বিজ্ঞান দিতে পারেনি। জটিল মানুষের মন, মৃত্যুর এক শৈল্পিক রূপ হয়তো কোনো শিল্পীর তুলিতে কখনো না কখনো আঁকা হয়েছে, বা আরো হবে রক্তের তুলিতে। এতক্ষণ ধরে নিতুরের লেখা গল্প শুনছিলেন, যার নাম একটি অসম্ভব সুন্দর মৃত্যু, খুব চমৎকার নাম গল্পের। এবং নাট্যাংশ পরিচালনা ছিল প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিল পৃথ্বীরাজ। আর জানিয়ে দেব আজকের কুয়াশার এই কাহিনীতে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। অফিসার আমিনের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, রুদ্র দত্তের চরিত্রে অভিনয় করেছেন আবির, ত্রয়ী রশিদের চরিত্রে নিতুল, অ্যান্থনি গোমেজের চরিত্রে অভিনয় করেছেন রেহান, অরোরা চরিত্রে প্রিয়ন্তী, শেখর মেহরা চরিত্রে সুদীপ, আজগের সুরির চরিত্রে সেতু, সুহানি সেনের চরিত্রে অভিনয় করেছেন জাসিয়া, রঘু শেঠি চরিত্রে রিফাত, এসিপি প্রতাপ চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, আর মহিলা ডাক্তারের কণ্ঠস্বর ছিল প্রিয়ন্তী। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হব কুয়াশা এক্সপ্রাইজ এবং কুয়াশা নিয়ে। এবং আবারও জানিয়ে দিচ্ছি, কুয়াশা স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা চলছে, এবং এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে যেটা করতে হবে, আপনাকে স্ক্রিপ্ট লিখে পাঠাতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি, kuasha89.2@gmail.com। আপনার স্ক্রিপ্ট লিখে 7,500 ওয়ার্ডের মধ্যে অবশ্যই পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে। আমি শারমিন আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.